اللهم صل وسلم. السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. فقال النبي صلى الله عليه وسلم: وإن الملائكة حتى الحيتان في جوف الماء يستغفر للعالم، أو كما قال عليه الصلاة والسلام. جناب صدر جلسة سبابت উপস্থিত অনেক উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আসছেন। এক ভাই বললেন, প্রায় 100 কিলোমিটার দূর থেকে আসছে, এত দূর থেকে আসছে। আর আমার এই এলাকার আল্লাহ প্রেমিক, কোরআনে কারিমের আশেক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সুন্নতের আশেক দিনদার মুসলমান ভাইরা, আপনাদের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত এই জামিয়াতুল আবরার ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। এইটা থাকলে এটা একটা ক্যান্টনমেন্ট বানানো হয় দেশ রক্ষা করার জন্য, কিন্তু দেখা যায় ওই এলাকায় চোর ডাকা তো থাকে না, চোর ডাকায় তো থাকে না, এটা কিন্তু ক্যান্টনমেন্ট। আল্লাহ দ্বীনের হেফাজতের জন্য আল্লাহ বানাইছেন, আপনাদেরকে কবুল করছেন। আপনাদের ভাগ্য, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে কাজ নেন। অনেক যোগ্যতলা মানুষ আল্লাহ কাজ নেয়, তাহার ভিতরে অহংকার আছে। কি আছে? অহংকার আছে, এরা দিয়ে কাজ নেয় না। অনেক দুর্বল মানুষ, আমল কম, আল্লাহ তাকে দিয়ে কাজ নেন। কেন? তার ভিতরে বিনয় আছে, নিজেকে ছোট মনে করে। আমি নিয়ে চলেছি খুব সংক্ষেপে 4টা বিষয় আপনাদেরকে বলবো। কয়টা? আপনারা কি একটু সময় দিবেন আমাকে? আমি অনেক দূরত্বে আসছি আপনাদের খেদমতে, বারবার তো আসতে পারবো না। বহু মাদ্রাসা আমার দায়িত্বে, বিশেষ করে জামিয়া রহমানিয়া, ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া, যার তালিম তরবিয়াত অনেক উন্নত মানের। সেই মাদ্রাসায় আমি আছি, বুখারী শরীফ পড়াই, এবং দেশ বিদেশ থেকে যে প্রশ্ন আসে, ফতোয়া আসে, আমি ওগুলো ফতোয়ার উত্তর দেই আপনাদের দোয়ায়। তো চারটে কথা থেকে প্রথম কথা এটা, এই মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে ডাকছে কেন, বুঝছেন? এক নম্বর, ডাকছে কেন, মাহফিল ডাকছে কেন? আল্লাহ যখন এখানে মাদ্রাসা করে দিলেন, এই মাদ্রাসা কর্তৃপক্ষ দায়িত্ব হয়ে গেছে এই এলাকার সবাইকে আল্লাহর দিনের তালিম দেওয়া, আল্লাহর সাথে জুড়ে দেওয়া, দায়িত্ব হয়ে গেছে। ওটা বাচ্চা পড়াই দিল, এতে দায়িত্ব আদায় হবে না। আপনাদেরকে আল্লাহর সাথে জোড়াই দিতে হবে, আল্লাহর অলি বানাই দিতে হবে, এই মাদ্রাসার দায়িত্ব। আমরা মাদ্রাসা শুনলেই বুঝি কয়েকটা বাচ্চা পড়বে, ভুল ভুল, সবাই পড়বে, বিশেষ করে যারা বয়স হয়ে গেছে, কবরে যাওয়ার সময় কাছাই গেছে, তাদের আরো বেশি জরুরি যেন তারা তালেম এলেম হয়ে আল্লাহর কাছে যেতে পারে। তালেম এলেম হয়ে যেতে পারলে সব মাপ। আপনি শিখতেছিলেন, সব শিখা হয় নাই, ভুল থাকবে, আল্লাহ এটা বোঝেন না, মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দিবে। তো এই মাদ্রাসাকে বলা হয় কওমি মাদ্রাসা। কওম মানে জাতি, কওমি মানে জাতীয়। এই মাদ্রাসা দ্বারা মুসলমানরা মুসলমান হিসেবে টিকে থাকে, মাথা উঁচু করে দাঁড়ায় থাকে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। এই জন্য কওমি মাদ্রাসা, এটা আপনাদের সাহায্যে প্রতিষ্ঠিত হবে, হয়েছে, আপনাদের ছেলে পেলে এখানে পড়বে, হিন্দু আসবে নাকি আপনাদের ছেলে পেলে পড়বে, আপনাদের দান অনুদানে এটা চলবে। লিল্লা বোর্ডিং এ যারা বেশি গরিব, বাপের টাকা দিতে পারে না, তাদেরকে ফ্রি খানা দেওয়া হবে, শিক্ষকদেরকে বেতন দেওয়া হবে, আপনাদের টাকা দিয়ে, আপনাদের টাকা দিয়ে। এবং এই ছেলেগুলো পড়াশোনা করে তারা আপনাদেরকে এলেম শিক্ষা দিবে, আপনাদেরকে পুরা বাংলাদেশকে, বাংলাদেশের বাইরে সব জায়গায় লোকদেরকে এলেম শিক্ষা দিবে যে আল্লাহ হলো মালিক, আমরা হলো গোলাম, মালিক এই আদেশ দিছেন, এই নিষেধ করছেন, এগুলো আমাদের পালন করতে হবে। এই শিক্ষা কোন কলেজ ভার্সিটিওয়ালা দিবে না, সেই তো জানে না কিছু, কলেজ ভার্সিটিওয়ালা কিচ্ছু জানে না, সে পাজামাটা পড়ছে, টাকনুন দিছে, টাকনুন দিছে পরে হারাম না পুরুষের জন্য, এত বড় হারাম যে হাদিসে আসছে আল্লাহ কিয়ামতের দিনে তার দিকে তাকাবেন না, তাকে গোনার থেকে পাক করবেন না। জামাটা কি করছে, প্যান্টের মধ্যে ঢুকাই দিচ্ছে, এটা কোন তরিকা? ইংরেজদের দেখা দেখি, ইংরেজরা হল ইন্টারন্যাশনাল গাধা, ডাকাত, গাধা এবং ডাকাত। এই দেশ ডাকাতি করে নিয়ে গেছিল, নিয়ে আমাদের বাপ দাদাদেরকে 200 বছর গোলাম বানায় রাখছিল, তারা ওটা শিখাইছে, ইসলাম ওটা শিখায়নি। ইসলাম বলছে জামা পাজামার উপর দিয়ে থাকবে এবং হাঁটু পর্যন্ত লম্বা হবে, যাতে সিজদায় গেলে কোন দৃষ্টিকটু দৃশ্য সামনে না আসে। জামা লম্বা হইতে হবে যাতে আপনি আমি সিজদায় গেলে তলে কিছু ঝুলতে না থাকে, পাজামার মধ্যে একটা খোঁতে বানায়, খোঁতের মধ্যে যন্ত্রপাতি রাখে, ওটা সিজদায় গেলে ঝুলতে থাকে। পিছনের লোকের নামাজ হয় না, পিছনের লোকের কি হয় না, ওটা দোলন দেখবে না নামাজ পড়বে। এদিক দিয়ে প্যান্ট এত নিচে নামাই দেয় পুরা নিতম্ব দেখা দেয়। পিছনের লোকের নামাজ হয়, নামাজ পড়বে না, পাশায় যায় লাথি মারবে, দাদা নাবির থেকে তো সতর খরচ, তুই এই নিতম্ব বের করে দিচ্ছিস কেন, নামাজ ছাড়ি দিয়ে মনে চায় ওরে যে এক লাথি মার। এই নামাজ এই হলো স্কুল কলেজ, গলার মধ্যে ঝুলাইছে তাই। আমি এটার নাম দিচ্ছি কুত্তা জিব্বা। কি নাম দিচ্ছি? এটা কি আমাদের জন্য জায়েজ আছে? এইটা ঝুলাইয়ে তারা বুঝাইতে চায় যে তাদের নবী আল্লাহর ছেলে, তাকে ইহুদিরা শুলে দিয়ে মারছে, এটা যে বিশ্বাস করবে তার জীবনের সমস্ত গোনাখাতা মাফ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে না আল্লাহর নবী? কোন নবী কি আল্লাহর ছেলে? তুমি একা কেমনে ছেলে হবে? এটা আল্লাহর কুদরত যে ওনার বাপ ছাড়া জিব্রাইল আলাইহিস সালামের পুৎকারে উনি সৃষ্টি হয়েছেন, আল্লাহর কুদরত দেখাইছেন। আদম আলাইহিস সালামকে বাপ মা ছাড়া বানাইছে, মা হাওয়াকে পাজরের হাড্ডি দিয়ে বানাইছে, মাথার না তো মাথায় বসে দিচ্ছে, আপনি আর নামাই দিতে পারতেন না, পায়ের হাড্ডি দিয়ে বানায় নাই, পদদলিত হয়ে যেত, কলিজার পাশের হাড্ডি দিয়ে বানাইছে। আপনার দিলের মধ্যে তার মহব্বত থাকতে হবে। হুসেন কোন জায়গার হাড্ডি? এই যে কলিজার পাশে। তো বলতেছিলাম ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে না, এবং তাকে ইহুদিরা শুলিও দেয় নাই, মিথ্যা কথা। আল্লাহ কোরআনে পরিষ্কার বলছেন, অমা কতালুহু অমা সালাবুহু ওয়ালাকিন সুব্বিহা লাহুম, তারা ঈসা আলাইহিস সালামকে কতল করে নাই, শুলিও দেয় নাই, তবে তাদের পেঁচ লেগে গেছিল। ওনার একটা উম্মত বেইমানি করে দায়িত্ব নিছিল। ঈসা আলাইহিস সালাম কোন জায়গায় আছে ওটা ইহুদিদেরকে দেখাই দিবে, এই দায়িত্ব নিছিল। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাই নিলেন, এটা আয়াত, বার রাফা আল্লাহু ইলাই, উনি আবার আসবেন, আবার আসবেন, বিয়ে করবেন, ইমাম মাহাদির পরে মুসলমানদের নেতৃত্ব দিবেন, হজ করতে যাবেন, আমাদের নবীর রওজা জিয়ারত করতে যাবেন, সেখানে ওনার মৃত্যু হবে। আমাদের নবী দিয়ে আগে তো বলে গেছে, আমার পাশে একটা সিট খালি রাখো, এই জায়গায় ঈসা আলাইহিস সালামকে দাফন করবা, আমরা হাশরের ময়দানে দুইজনে একসাথে উঠব। দেখেন তো আমাদের নবী আর ঈসা আলাইহিস সালামের কত বন্ধুত্ব, আর ওরা আমাদেরকে মারতেছে। দুই নবীর মধ্যে এত বন্ধুত্ব আর তারা আমাদেরকে মারতেছে। তা আল্লাহর ছেলে এটাও মিথ্যা, শুলে দিছে, এটাও শুলে দিতে কারে, ওই যে মুরিদটা ওনার যে সঙ্গীটা ইহুদিদেরকে দেখাই দেওয়ার দায়িত্ব নিয়েছিল, ওর পুরা বডি ওর বডির মতো আছে, কিন্তু চেহারাটা আল্লাহ বানাই দিছে সাময়িক ঈসা আলাইহিস সালামের মতো। তো ইহুদিরা মনে করছে এটি কি ঈসা আলাইহিস সালাম, ওরে মেরে শুলে দিছে। পরে ওরাই চিন্তায় পড়ে গেছে, আরে বডি তো মেলে না, চেহারা তো মেলে কিন্তু পুরা বডি তো কিচ্ছু মিলতেছে না, ওনার কালার সাথে মিল নাই, ওনার হাত পায়ের সাথে মিল নাই, নিজেরাই পেছে পড়ে গেছে। আসল তো ওটা ঈসা আলাইহিস সালাম না, বুঝেন নাই? এই যে একটা গলত বিশ্বাস, এটা তারা প্রকাশ করে দুই ভাবে। একটা যোগ চিহ্নের মতো ক্রুশ আছে না, যোগ চিহ্নের মতো, ওইটা হলো সুদ, ওইটা গলায় ঝুলায়, আর ওটার লেবাসের মধ্যে দেয় হয়েছে টাই, ওই একই জিনিস। লেবাসের মধ্যে দেয় কি হয়েছে, তাই হয়েছে। তা আমরা মুসলমানরা কি এই বিশ্বাস করি, তুমি আল্লাহ ছেলে ইহুদিরা ওনাকে শুলে দিছে, এ বিশ্বাস করি? আমরা এটা লটকাই কেন? বিশ্বাস করলে ইমান থাকবে? ওনাকে শুলে দেওয়া হয়েছে, শুলে দেওয়া হয়েছে, বিশ্বাস করলে ইমান থাকবে? হাজার মুসলমান না জানে গলায় লটকাই দিছে। এলো স্কুল কলেজের শিক্ষা। আবার চুলগুলো সামনের দিকে লম্বা, হ্যাঁ এদিক দিয়ে খাটো, সামনে কি লম্বা, কেন লম্বা রাখছে কেন? সুরা আর রহমানে একটা আয়াত আছে, ইউখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, দোজখীদের সামনে চুল ধরা হবে আর দুই ঠ্যাং ধরা হবে, ধরে এরকম চালিয়ে দিয়ে দোজখে ফেলে দেওয়া হবে। ওরা চিন্তা করলো সামনে চুল ধরে যখন ফেলবে, এটা লম্বা না রাখলে ধরবে কেমনে? আগে তো লম্বা করে আসছে, দোজখে যাওয়ার এত খায়েস, দোজখ কি নানির বাড়ি নাকি, কেন লম্বা করে রাখতো? সব এক সমান, আরে আজকাল আর এক তরিকা বেরোইছে, চারপাশে কাটে মাঝখানে উপরে খেড়ের পাল্লা, গরুর খেড় খাওয়ান না কি, কোন রুচি বোধ আছে এদের? কাফেররা যা দেয় গিলতে যায়, এদের কোন আদর্শ নেই। আমরা তো এগুলো গ্রহণ করতে পারি না, কারণ প্রত্যেকটা ব্যাপারে আমাদের নবী আদর্শ দিয়ে গেছেন, আমাদের নতুন কিছু আবিষ্কার করার দরকার নেই, খালি আলেমদের জিজ্ঞেস করতে হবে এই ব্যাপারে আমাদের নবীর আদর্শ কি, জানতে হবে আর মানতে হবে, আবিষ্কার করার দরকার নেই। আপনাকে কিছু আবিষ্কার করার দরকার নেই, নবী কি মানুষ ছিল না ফেরেশতা ছিল? নূরের তৈরি বলে কেন অনেকে, নূরের তৈরি করে তো ফেরেশতা হয়ে যায়, মানুষ তো নূরের তৈরি না, আমাদের আবিষ্কার করার দরকার নেই। সব হাদিসে লেখা আছে, ওগুলো ওলামায়ে কেরামকে জানতে হবে আর বাস্তবায়ন করতে হবে, কে কি বলল, কে মোল্লা বলল, কাঠমোল্লা বলল, কি বলল, এদিকে ভুরুক্ষেপ করবেন না, যা ইচ্ছা বলো। আমার আল্লাহ এটা চাইছে, আমার আল্লাহ চাইছে আমার নবীর অনুকরণ করো, আল্লাহ চাইছে আমি আল্লাহটা পুরা করব। সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেখানে দেখা যাবে আমি কাঠমোল্লা না তুমি কাঠমোল্লা, সেখানে বোঝা যাবে। সেদিন তো একটা টিকিটের জন্য পায় পড়বা, আলেম হাফেজদেরকে কমপক্ষে 10টা টিকিট দেওয়া হবে না জান্নাতে, সেদিন তো এই স্কুল কলেজের লোকেরা পায় পড়বে। ভাইদান আপনার এত দাম আল্লাহ আল্লাহর কাছে, আমি তো বুঝি নি, বুঝেই নেই, দয়া করে একটা টিকিট আমাকে দাও। ওই দিন একা একা বেসতে দেওয়া যাবে না, কোন হাফেজ আলেমের কাফেলায় ঢুকতে হবে, ঢুকে তার সাথে দেখতে হবে কোরআনের আয়াত, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। আলেম আলামার থেকে দূরে দূরে থাকবেন আর চুপচাপ এক কিনারে দিয়ে বেসে ঢুকবেন, এইরকম কোন ব্যবস্থা নেই। কোন আলেমের কাফেলা আসতে হবে, আসে তার থেকে টিকিট নিতে হবে, তার দলভুক্ত হইতে হবে, তার সাথে হ্যাঁ জান্নাতে দেখতে হবে। কথা বুঝে আসছে? তো আমি একটা আয়াত পড়ছিলাম, যে আয়াতে বলা হয়েছে আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, আমি এটাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, আমি আমি আল্লাহ সংরক্ষণ করব। তিনি কারোর দয়া দক্ষিণা এরপর ছাড়েন না। যমুক ধনী ব্যক্তি কোটিপতি যদি ঘরগুলো বানাই দেয়, বিল্লা বোর্ডিং এর দেখা দেয়, তাহলে আমার কোরআন টিকবে? এরা বলছে নিজে দায়িত্ব নিছে, হ্যাঁ নিজের দায়িত্ব নিছে, কিন্তু তার এই অর্থ না তিনি নিজেই জমিনে নামে এসে কোরআন কায়েম করবেন, এই অর্থ না। কিন্তু নিজের দায়িত্ব নেওয়ার অর্থ হল তিনি তিন কিসমের লোক বাছুনি করবেন। কয় কিসমের? একটা হলো তালেবে লেবে, পাগল পাড়া হয়ে ছুটে আসবে, কত লোক তাদেরকে উল্টা বুঝাইবে যে এই লাইন পড়লে খাইবা কেমনে, উল্টা বুঝাইবে। তারা খাইবা কেমনার কি অর্থ করছে বলেন তো? খাওয়া পাইবা না, খাইবা কেমনে খাওয়া পাইবা না, ওটা গলত অর্থ, ভুল অর্থ। খাইবা কেমনের অর্থ হলো তুমি যখন আলেম হবা, দিনের খেদমত শুরু করবা, তখন তোমার সামনে এত রিজিক আল্লাহ পেশ করবেন, তুমি বলতে বাধ্য হবা আল্লাহ এতগুলো কেমনে খাবে, তখন বুঝে আসবে খাইবা কেমনের অর্থটা কি। খায় পারবে না, খাইবা কেমন মানে খায় কুল কেনারা করতে পারবে না। এখন আমার সামনে যে রেজেক পেশ করা হয়েছে, কয়েক কেসেম বাদ পড়ে গেছে, আমি খাইতে পারি না, পেটটা সীমিত, তিনি গলা পর্যন্ত খাওয়া দেয়, খাইতে পারি না, আমাকে বলতে বাধ্য হয়েছে ভাই খাবো কেমন, এত আইটেম খাবো কেমন। তাদেরকে এই কথা বলা হবে, তারা এগুলো শুনবে না। আল্লাহ ওদেরকে পাগল করে দিছে কোরআনের জন্য, কিসের জন্য? কোরআন এক গুরু। দ্বিতীয় গুরু হল শিক্ষক, উস্তাদ। তারা অনেক কষ্ট করে বেতন পায়ে না পায়ে এখানে শিক্ষার কাজ চালাই দিচ্ছে, বেতন বাকি, তাও তারা কাজ বন্ধ করতেছে। এই হল দ্বিতীয় গুরু। তৃতীয় গুরু কাদেরকে বাছনি করছে আল্লাহ? যারা এই মাদ্রাসায় সহযোগিতা করে, দোয়া দিয়ে হোক, ছেলে দিয়ে হোক, টাকা দিয়ে হোক, সমর্থন করে হোক, সমর্থনও কিন্তু সহযোগিতা। কারণ কিছু লোক বলবে এই মাদ্রাসায় টাকা দেওয়া যাবে না, এখানে জঙ্গি তৈরি হয়। তাহলে 1400 বছরের মধ্যে একটা ইতিহাস দেখাতে পারবেন কোন কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়েছে? ইহুদিদের পক্ষের যে সাংবাদিক তারা এই অপপ্রচারটা করছে, সারাদিন গার্জিয়ান আসতেছে, এখানে অস্ত্রের প্রশিক্ষণ হলে তারা জানতো না? হ্যাঁ জানতো, আপনারা দেখছেন কোনদিন আজকে পিস্তলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কালকে রাইফেলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, পরশু ক্লাশনকভের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, দেখছেন? একদম মিথ্যা ওইটা, এরকম অনেকে বলবে যারা নাস্তিক মুরতাদ, বলবে আপনারা তাদেরকে প্রতিহত করবেন। মিথ্যা, তোমার কথা মিথ্যা। এখানে জঙ্গি তৈরি হয় না, এখানে এমন শান্তিপ্রিয় লোক তৈরি হয় যারা আমাদের দুনিয়াতে কদমে কদমে পায়ে পায়ে কাজে লাগবে, অক্তিয়ার নামাজে কাজে লাগবে, জুমার নামাজে কাজে লাগবে, ঈদের নামাজে কাজে লাগবে, জানাজার নামাজে কাজে লাগবে। ঝড় তুফান হয়ে গেলে তার নেতৃত্বে সবাই মানুষের ঘর ঠিক করে দিবে, কবরে নামাইতে কাজে লাগবে, হাসরের ময়দানে সাফাত করতে কাজে লাগবে। এই শান্তিপ্রিয় লোক এখানে তৈরি হয়, এখানে কোন জঙ্গি তৈরি হয় না। তা আল্লাহ দায়িত্ব নিয়ে কি করলেন, কয় গ্রুপকে দায়িত্ব দিলেন, সেটা আবার তিন গ্রুপ, ছাত্র শিক্ষক সহযোগিতাকারী, এরা আল্লাহর স্পেশাল বাহিনী হয়ে গেল। এই তিন গ্রুপ কি আল্লাহর স্পেশাল বাহিনী। আপনার কি স্পেশাল বাহিনী হইতে চান? আমাদের ইচ্ছা আছে, কে কে হইতে চান তারা হাত দেখান, আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নাও, তোমার স্পেশাল বাহিনীর মধ্যে সামিল করে নাও। ইনশাল্লাহ নিয়ত করছেন হয়ে যাবে, নিয়তটাই আমাদের কাজ, বাস্তবায়ন করা আল্লাহর কাজ, আল্লাহ তৌফিক দিলে বাস্তবায়ন করা যায়। বুঝছেন আমার কথা? এই হলো একটা কথা, চারটে কথা বলবো না, এই হলো কি একটা কথা। দ্বিতীয় কথা হলো, আমরা এত দূরের থেকে ঢাকা থেকে এত কষ্ট করে প্রায় 10-15 জন লোক আসছি, আপনাদের মহব্বত কেন আসছে, আপনাদের সাথে কোন আত্মীয়তা আছে, আসছি কেন? আসছি এই জন্য, কোরআনের একটা আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ আদেশ করতেছেন তোমরা আমানত পাওনাদারের কাছে পৌঁছে দাও। কে আদেশ করতেছে? আল্লাহ। আমানতটা কি? ফরজে আইন পরিমাণ এলেম, ফরজে আইন পরিমাণ এলেম। পাওনাদারটাকে জনগণ, মুসলিম জনগণ। তাহলে আপনাদের আমাদেরকে আল্লাহ আলেম বানাইছে, শাইখুল হাদিস বানাইছে, মুফতি বানাইছে, আমাদের এলেমের মধ্যে আপনাদের পাওনা নেই? পাওনা নেই? এই পাওনাটা আপনাদেরকে দিতে হবে না? এই জন্য যেই দাওয়াত পাইছি, যে এলাকা থেকে দাওয়াত পাইলাম, ভাই আমরা ওয়াজ করে কোন হাদিয়া নেই না, ওয়াজ করে কোন হাদিয়া নেই, কেউ গাড়ি ভাড়া পারলে দেয়, না পারলে না দেয়। চলতে তো একটা গাড়ি লাগে, আর আমরা তো কোটিপতি না, কেউ পারলে দেয়। তাহলে আপনারা বুঝতে পারলেন কেন আসছে, আমাদের এলেমের মধ্যে আপনাদের পাওনা আছে, আমরা সেটা পরিশোধ করব, আপনারা সেটা বুঝে নিবেন। এই জন্য শুধু ঢাকা থেকে আপনাদের মহল্লায় আমরা আসছি। বুঝছেন কিনা আমার এই কথা? এটা বুঝছেন? এটা হলো দ্বিতীয় কথা। কটা হয়ে গেল? ভয় পাইতেছেন নাকি? আমি তো সংক্ষেপ করতেছি, আমার তো রাত্রে আবার ঢাকা, আমার এই বুধবার উমরার সফর, এই সময় তো কেউ সফর করে না, এখন সফর করতে দে, আমার উমরায় দেয় যদি অসুস্থ হয়ে যায়, এই ডরে করে না। কিন্তু আমরা আল্লাহর ঘরে ভরসা করে চলে আসছি, সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ, আমি আল্লাহর জন্য দেখতেছি। তিনি উমরা নিয়ে অসুস্থ করলে করবে, সুস্থ রাখলে রাখবে, আমরা তার ফয়সালা রাজি আছি। আল্লাহর ফয়সালায়, এটা বান্দার কর্তব্য। বান্দার কোন মালিকানা নেই, আপনি আপনার মালিক না, বিবির মালিক না, বাপ্পার মালিক না, সন্তানের মালিক না, দোকানের মালিক না, জমিনের মালিক না, ধান খেতের মালিক না, কোন কিছুর মালিক না। মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ মালিক। আপনাকে আমাকে সাময়িক সময়ের জন্য পাহারাদার বানাইছে, দারোয়ান বানাইছে, তুমি এইগুলোর ক্ষণস্থায়ী মালিক হয়ে আমার হুকুম মতো ব্যবহার করো না ইবলিসের হুকুম মতো ব্যবহার করো, এটা আল্লাহ দেখতে চান। এটাই বান্দার পরীক্ষা। এগুলো মালিক না বানাইলে পরীক্ষা নিবে কেমনে? হ্যাঁ, আপনি বিবি না থাকে আল্লাহর বান্দির সাথে আপনি কি ব্যবহার করেন কেমনে প্রমাণ হবে? আপনার যদি সন্তান না থাকে আপনি সন্তানকে হাফেজ আলেম বানাইলেন কিনা না জেন্টেলম্যান বানাইলেন? আমি তো জেন্টেলম্যান বলি না, আমি বলি স্যান্ডেলম্যান। আপনি হাফেজ আলেম বানাইলেন না স্যান্ডেলম্যান বানাইলেন, পরীক্ষা হবে কেমনে? আমরা শুধু দারোয়ান, যত খারাপ সিদ্ধান্ত হোক আমাদের আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করার কোন অধিকার নেই। মালিকানা যার, ফয়সালা তার। আমি দারোয়ান মানুষ, আমাকে মানার দায়িত্ব। ফয়সালার ব্যাপারে নাক গলানোর কোন দায়িত্ব নেই আমার। আপনার কি মালিকানা আছে? আপনার আগে কত লোক মালিকানা করে গেছে, সব মাটির নিচে। কয়েক বছর পরে আপনিও আমিও মাটির নিচে। আমরা মালিক না, আমরা দারোয়ান। দারোয়ানের কোন অধিকার থাকে না। অধিকার কার? কখনো আল্লাহ বিরুদ্ধে অভিযোগ করা যাবে না, ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ ভালো মন্দ যা ফয়সালা করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যা বিপদ দেখেন আলহামদুলিল্লাহ। কেন বিপদ দেখলে আলহামদুলিল্লাহ কেন পড়বো? তো শুক্রিয়া জানাইতে হবে। তো বিপদ আসছে, এটা কোন নিয়ামত? এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। মুসলমানের বাস্তবে কোনো বিপদ নেই, তাদের উপরে যে বিপদ আপদ আসে ওর পিছনে আল্লাহ এত মঙ্গল এত নিয়ামত রেখেছেন, সেইগুলো যদি তার সামনে বলা হয় তো সে এই মুসিবতকে নিয়ামত বলবে। এটা কোনো মুসিবত না, নিয়ামত। আপনার মাথা ব্যথা হয়েছে, আল্লাহ 50 বছর ইবাদতের সব দিন। আমার পিসা হুজুর এই বালা মুসিবত একটা উদাহরণ দিতেন, আপনাকে শুনবেন? আমার পীর মাওলানা আশরাফ আলী থানবীর বাগানের সর্বশেষ ফুল মাওলানা শাহ সৈয়দ নবীদের বংশের লোক আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি, তিনি বালা মুসিবতের একটা উদাহরণ দিচ্ছে। একজনের মাথায় একটু ঢিল লাগছে, তো সামান্য ব্যথা পেয়েছে, সামান্য। পরে তার মনে হলো আছে এটা কি জিনিস, কি লাগলো মাথায়, তো খুলছে। খুলে দেখে যে 10 লাখ টাকা। কয় লাখ? 10 লাখ টাকা। আর ওর মধ্যে একটা সিরকুট আছে, ছোট কাগজ আছে, ওই কাগজে লেখা যে এই 10 লাখ টাকা আপনাকে হাদিয়া দেওয়া হলো, গিফট করা হলো, নাম প্রকাশে অনিচ্ছুক, নাম প্রকাশে অনিচ্ছুক। এতে মাথায় হালকা ব্যথা লাগলো, আপনি কি কষ্ট নেবেন না খুশি হবেন? বুঝে শুনে বলেন। হ্যাঁ, পিছন লোকেরা বুঝতেছেন আমার কথা? এদের ঢিল লাগলো মাথায়, খুলে দেখে 10 লাখ টাকা, দুঃখ পাবে না খুশি হবে? এবং এদিক ওদিক তাকাতাকি করবে, জানলা আর একটা ঢিল যদি লাগে তাহলে তো আমি একটা বিল্ডিং দিতে পারবো। ঠিক কিনা। এই হল মুসলমানের প্রত্যেকটা বিপদের হালাত। ছোট ছেলে মারা গেছে, কান্দতেছে, কান্না জায়েজ আছে, অভিযোগ না জায়েজ, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না জায়েজ, এটা মারা গেল। হাদিসে কি আছে? এই শিশু হাসরের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করবে, জোরদার সুপারিশ করবে, আল্লাহ আমার আব্বা আমাকে জান্নাত দিতে হবে, তার আগে আমি সরব না। তখন আল্লাহ বলবেন, এই ঝগড়া করেন আল্লাহ বাচ্চা যা, ঝগড়া করা লাগবে না, তোর বাপ্পানে জান্নাতে লয়ে যা। তখন দুনিয়া তো কাঁদছিলেন, আল্লাহর বিরুদ্ধে অনেক অভিযোগও করছিল, আল্লাহ এই বাচ্চারা দুনিয়ার কিছুই দেখলো না, আগেই নিয়ে গেল, কিন্তু এখন যখন আপনাকে জান্নাতে নিয়ে গেল তখন কি বুঝবেন? ওটা মুসিবত ছিল না, কি ছিল? নেয়ামত ছিল। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ। আমরা কি জন্য আসছি আপনারা কি বুঝছেন? আমাদের উপরে গুরু দায়িত্ব ছিল এটা পৌঁছানোর জন্য, আর আপনাদের উপরে গুরু দায়িত্ব ছিল ওটা গ্রহণ করা, ওটা আমলে পরিণত করা। দুনো পক্ষে তো দায়িত্ব আছে, ওই দায়িত্ব আদায় করার জন্য এত দূর থেকে আসছে। আল্লাহ আমাদের আগমনকে কবুল করেন, আপনাদের আগমনকে কবুল করেন, আমাদের সবাইকে তার ওলি বানাই দেন। তিন নম্বর, এই মাদ্রাসায় যারা সন্তান দিচ্ছেন, দিচ্ছেন না অনেকে, সবাই তো অনেক দিয়ে পারেন নাই, অনেকেই দিচ্ছে, এতে কি লাভ হবে? আগে প্রশ্ন বুঝবেন, আর না জবাব বুঝবেন না। যারা ছেলে মাদ্রাসায় দিচ্ছেন তাদের লাভটা কি? এই ছেলে বাড়ির থেকে তখন নাকি বের হয়েছে মাদ্রাসায় পড়ার জন্য, তার তার বাপ মায়ের পিছনের সমস্ত গোনা আল্লাহ মাফ করে দিচ্ছে, কোন গোনা বাকি না। এক নম্বর। দুই নম্বর, আল্লাহ না করুক এই ছেলে যদি তাহলে অবস্থায় মারা যায়, আল্লাহকে শহীদের মর্তবা দিব, নবীদের জান্নাত দিবে। শুধু একটা পার্থক্য, উনি নবী আর এ নায়েবে নবী, উনি নবী আর এ এমন কিছু পড়া হয় নাই। স্কুলে পড়ে কেউ যদি সেভেন পড়ে মরে যায় তার কি বুঝিল? আর গ্রাজুয়েট পড়ে মরলে কোন লাভ নেই, আর সেভেন পড়লে কি গোড়ার দিব? কিন্তু তালে বেলে মারা গেলে শহীদ, শহীদ, শহীদ মানে কি? তার পুরা বংশের সুপারিশ করবে আল্লাহর কাছে, পুরা বংশের সুপারিশ করবে আল্লাহ, সুপারিশ করবে এবং নবীদের সাথে জান্নাতে থাকবে। হাদিসের আরবিটাও শুনে রাখেন, قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيى به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة. عربي حديث تاو شنائي دلا بانگلا تاگه کوئی سي ستو جوانا مورے گلا আর যদি সে আলেম হয়ে দেয়, হাফেজ হয়ে দেয়, তখন কি বুঝিলেন? একের হাদিসে বলা হয়েছে এই কোটি কোটি তারকার উপরে পূর্ণিমার চাঁদের যে ফজিলত, ওই হাফেজ আলেমের ওই ফজিলত। আর এক হাদিসে বলা হয়েছে নবীজি বলেন, তোমাদের মধ্যে যে সর্বনিম্ন সাহাবী তার মধ্যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্য সাধারণ মানুষের মধ্যে ওই হাফেজ আলেমের ওই পার্থক্য। সব হাদিস তো বলা যাবে না, একটু একটু, সময় কম, আপনাদের বাড়িতে ফিরতে হবে, একটু একটু বলতেছেন। কিন্তু ফজিলত বুঝতেছেন, ফজিলত বুঝতেছেন। আর এক হাদিস আসছে, এই তালেম এলেমের জন্য দুনিয়ার যত হাজার হাজার মখলুক, যদি 18,000 কয় না, সহি না, ওর থেকে অনেক বেশি হাজার, অনেক বেশি হাজার, কত আমি কইতে পারব, কোন হাদিসে নেই। আমাদের এক নেতা কইছে, আমরা এ দেশে 1,500 ব্রিজ বানাইছি। কত? 1,500 ব্রিজ বানাই। এইরকম করতে পারবো না, উনি বাংলাও জানে না, ইংলিশ ইংলিশ মিডিয়াম পড়তে, উনি সাড়ে সাথে যেটা অঙ্ক কইতে হয়, সংখ্যা কইতে হয়, এটাও জানে না, উনি 1,500 ব্রিজ তৈরি করছে। কি বলতেছিলাম, সমস্ত হাজার হাজার মখলুকাত তার মাগফিরাতের জন্য দোয়া করে, আল্লাহ একে মাফ করে দাও, এর হায়াত বাড়ায় দাও, একে দিয়ে আরো বেশি বেশি কাজ নাও। কেন দোয়া করে? তার নিজের স্বার্থে। এই আলেমরা আছে, আল্লাহ দুনিয়া ঠিক রাখছেন, সবাই ঠিক আছে। এই গ্রুপটা নেই, কেউ ছেলে মাদ্রাসায় দিল না, তাহলে কেমন ঘটায় সব ভুলিশ্বাস করে দিল, তখন মাছও বাঁচবে না, গাছও বাঁচবে না, বিলিখাও বাঁচবে না, গরু ছাগলও বাঁচবে না, কেউ বাঁচবে না। কিন্তু সমস্ত মখলুকাত এদের জন্য দোয়া করে, এখানে তাদেরও কি আছে? আর তো এবং এই তালেবে আপনাদের আর একটা লাভ কি হবে, মৃত্যুর সময় হয়তো আপনার গুনাহের পাল্লা ভারী ছিল, গুনাহের পাল্লা ভারী ছিল, আর নেকির পাল্লা হালকা ছিল, কিন্তু এই যে ছেলেকে আলেম তালেবেলেম বানাইছেন, ওদের কোরআন তেলাওয়াত করতেছে, লোকদেরকে ওয়াজ করতেছে, দাওয়াত দিচ্ছে, এতে সওয়াব হইতেছে না? ওর সওয়াব ওর থাকবে, আল্লাহ কমাইবেন না। কিন্তু ওই সমান সমান নেকি কবরে তার বাপ মাকে দিবেন, প্রত্যেকদিন প্রত্যেকদিন ওই ছেলে যত নেকি অর্জন করতেছে তার বাপ মাকে অত নেকি দেওয়া হইতেছে। এই বাপ মা তখন হাসরের ময়দানে উঠবে, তো কি হবে, মরার সময় তো গুনার পাল্লা বাড়ি ছিল, এই যে নাকি গুলো যোগ হলো, এখন কি হবে, গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে, আর নেকির পাল্লা ভারী হলে আল্লাহর সিস্টেম কি, মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমপারা সূরা আলামতারার একটু আগে, আলামতারা কাইফাফালের একটু আগে, এখানে আল্লাহ তার ফর্মুলা বলে দিছে, যার নেকির পাল্লা ভারী হবে আমি তার গুনাগুলো নিজ দয়ায় মাফ করে তাকে জান্নাতে দিয়ে দিব, আর যার গুনার পাল্লা ভারী হবে তাকে দোজখে দিতে হবে। তবে পার্থক্য আছে, কাফেরের দোজখে যাওয়া আর ইমানদারের দোজখে যাওয়া এক কথা না, কাফেরদের দোজখে যাবে শাস্তি ভোগ করার জন্য, আর ইমানদার দোজখে যাবে গুনাহের নাপাক থেকে পাক হওয়ার জন্য, গুনাহের নাপাক থেকে পাক হওয়ার জন্য। বাচ্চার গায়ে যদি নাপাক থাকে, এ নাপাক শুদ্ধ মা কোলে নেয়, নাগে ধুয়ে সাফ করে নেয়, আল্লাহ নাপাক শুদ্ধ বেচতে নেবে না, আপনাকে আমাকে সাফ করবে। এই জন্য দজকের একদম উপরে যে স্তর, ওটা মমিনদের জন্য, ওটা একসময় একদম খালি হয়ে যাবে। উপরের স্তর কি হয়ে যাবে, আর নিচের ছয়টা স্তর এটা সবসময় চালু থাকবে। কাফেরদের জন্য, কাফেরদের জন্য। তাহলে ছেলে মাদ্রাসা দিয়ে তিন নম্বর লাভ কি হলো? আপনার নেকির পাল্লা হাসরের ময়দানে ভারী হলো। আর একটা ফায়দা হলো এই, এই ছেলেকে বলা হবে পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। জান্নাতের অসংখ্য দরজা আছে, পজিশন আছে, স্তর আছে। জান্নাতে যত উপরে যাবেন তত নিয়ামত বেশি, দোজকে যত নিচে যাবে তত আজাব বেশি। তোকে বলা হবে পড়ো আর চড়ো, তত যাবে সেখানে। তো আপনার তবলিগে একটা ফাজাইল আমাল কিতাব পড়েন না, ওখানে ফাজাইল কোরআন একটা কিতাব নেই, এই কিতাবটা খুলে দেখেন, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই একটা হাদিস আছে, হাফেজ আলমকে আল্লাহ জান্নাতের যে জায়গায় স্থান দিবে, আল্লাহ তার মূর্খ বাপ মাকেও ওই জায়গায় স্থান দিবে। আরে দুনিয়ার সরকার পার্লামেন্ট ভবনে মন্ত্রী এমপিদেরকে তিন চারটে করে কামরা দেয় না, ওখানে তার বাপ থাকে না, বললেন না কেন? কথা জবাব দিবেন। আমাদের রাজ মাহফিল হলো কেলাস, আমাদের রাজ মাহফিল কি কানে হাত দিয়ে সুদ দিয়ে এসব আওয়াজ আমরা করি না, মানুষ কোন কথা বোঝে না, ওই আওয়াজ করলে আমরাও করতে পারি, আমাদের গলায় আল্লাহ সুর দিচ্ছে, কিন্তু মানুষ কথা বোঝে না, কথাটা বুঝতে হবে তো, হুজুরে কি বলতেছে তো বুঝতে হবে না। এই জন্য তো হাফেজ ছেলে মৌলানা ছেলে জান্নাতের যেখানে যাবে ওখানে হাদিস আছে, হাদিসটা ফাজালে কোরআন থেকে দেখবে না, বাপ মাকে ওই জান্নাতে স্থান দিবে। লাভ না লাভ? এবং এই ছেলের আরো অনেক ফজিলত আছে, এই ছেলে এই ধরনের ছেলে তালেবেলে যতদিন দুনিয়ায় থাকবে আল্লাহর কোরআন শিখবে, শিখাবে, আল্লাহ দুনিয়াবাসীকে লালন পালন করবেন, কিয়ামত দিবেন না, কিয়ামত দিবেন না। এই যে আজকে আমেরিকা খাইতেছে, লন্ডন খাইতেছে, ইউরোপ খাইতেছে, জাপান খাইতেছে, চীন খাইতেছে, রাশিয়া খাইতেছে, কারো চিলাই, কারো চিলাই, তাহলে বেরোনো চিলাই, এরা হলো বর, আর বাকিরা কি বর যাত্রী। তো বর যদি না থাকে তো বর যাত্রী খাওয়ান পায়? হ্যাঁ, আপনি এক বাড়িতে বরযাত্রী হয়ে গেলেন, তো মেয়ের বাপ কইলো আপনার তো আসছেন ভালো কথা, তো বর কই? তো আপনার কইলেন হ্যাঁ বর তো সামনে মাসে আসবে। বর কবে আসবে? তা আপনাদেরকে খানা দিবে, আপনারও সামনে মাসে আসছেন, আজকে কোনো খানা নেই, ঠিক না? এরা হলো বর, এদের রসুল আল্লাহ সবাইকে, এরা নেই আমেরিকা নেই, কিচ্ছু নেই, জাপান নেই, জার্মান নেই, চীন নেই, রাশিয়া নেই, হ্যাঁ আরো কি কি আছে না, ইউক্রেন নেই, কিচ্ছু নেই, সব ধ্বংস হয়ে যাবে, কাউকে আল্লাহ খাওয়ান দেবেন না। আর একটা কথা হলো, এরা হলো পৃথিবীর হায়াত। এই গ্রুপটা কি? পৃথিবীর হায়াত। এই গ্রুপ যতদিন কল আল্লাহ কল রাসূল শিখতে থাকবে, মানুষকে বলতে থাকবে, এই দুনিয়া টিকে থাকবে। এই গ্রুপ শেষ, আল্লাহ কিয়ামত কায়েম করে দুনিয়াকে তছনছ করে দিবেন। যদি তখন আমেরিকার প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্ট দিয়ে দুনিয়া ভরে যায়, আল্লাহ একদিনের জন্য দেরি করবেন না। এই সমস্ত বাইডেনের আল্লাহর কাছে এক পয়সা মূল্য নেই। বাইডেন থেকে কোটি গুণ দাম বাংলাদেশের একজন ইমানদার যে ঠেলা গাড়ি চালায়। ভালো করে বুঝে রাখেন, আমেরিকার বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, তার থেকে কোটি গুণ বেশি দাম কার? বাংলাদেশে একটা মমিন যে কি চালায়, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়। হাদিস শুনবেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। এলা এবং এই গ্রুপ হ্যাঁ, এরা আপনাদের জন্য দোয়া করবে। এদের দোয়ার ওসিলায় আল্লাহ আপনাদের কবর আজাব মাফ করে দিবেন। এটা হাদিস আছে, কবর আজাব এক লোক মারা গেছে জন বয়সে, হে নামাজ টামাজ পড়তো না, তফসিরে কাবীরের মধ্যে আছে, তফসিরে কাবীর, সে কি করবে, দিশা পাইতেছে না, আমি হঠাৎ মৃত্যু আসবে কিন্তু চিন্তাও করে নাই, মরে যাচ্ছে। তো বিবি সাহকে বলে গেল যে আমি একটা কথা যদি বলে যাই তুমি কি আমার কথাটা রাখবা? তো বিবি সাহ বলল, অবশ্যই রাখবো, আপনি আমার এত ভালোবাসতেন, এত দেখাশোনা করতেন, আপনার কথা রাখবো না, কার কথা রাখবো? বললো, স্যার ঠিক আছে, তোমার পেটে যে সন্তান আছে, এ যখন পড়ার বয়স হবে, 5-7 বছর বয়স হবে, একে স্কুলে দিবা না, একে কোথায় দিবা? আল্লাহর কালাম শিখতে দিবা। এই বলার পরে এই লোকটা মরে গেছে, এই লোকটা মরে গেছে। এদিক দিয়ে এই মহিলা একটা ছেলে সন্তান জন্ম দিছে, তাকে লালন পালন করতেছে, এর বয়স এখন 5-7 বছর হয়ে গেছে, দেখে পাঠাই দিছে কোথায়, মক্তবে। তো ওই দিন ওর উস্তাদ ওকে পড়াইছে, এ আমার সাথে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়ো। তো বাচ্চাও পড়ছে, তখন আল্লাহ জিব্রাইল আমিনকে ডেকে বলতেছে, এই দেখছো, এই নিষ্পাপ ছেলে, নিষ্পাপ শিশু আমাকে রহমান কইছে, আমি দয়ার সমুদ্র, দয়ার সাগর, আমাকে রহিম কইছে, আমি পরম দয়ালু। তো নিষ্পাপ ছেলে সে আমাকে দয়ার সাগর বলবে, দয়ালু বলবে, আর তার বাপ আমার আজাব ভোগ করবে, এই দুটো একসাথে হইতে পারে না। জিব্রাইল যাও, এক্ষুনি যাও, ওর বাপের কবর আজাবকে বন্ধ করে দাও। এই ছেলের ওই ছেলে আপনার কি হল, কবর আজাব মাফ হয়ে গেল। তারপরে একটু আগে বলছি, এদেরকে আল্লাহ তাআলা কম পক্ষে জান্নাতের 10খানা টিকিট দিবেন, যার কুরবানি বেশি, দিনের জন্য ত্যাগ বেশি, কাউকে 50টা দিবেন, কাউকে 100টা দিবেন। সে তার আত্মীয় স্বজন, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার ডোনার, হ্যাঁ, মাদ্রাসার উস্তাদ, এর মধ্যে যাদের যাদের জাহান্নাম অজীব হয়ে গেছে, জাহান্নাম অজীব হয়ে গেছে, কিন্তু ইমান থাকতে হবে, ইমানটা আছে। আল্লাহ বলবেন তাদেরকে একটা একটা টিকিট দাও, দিয়ে তোমার কাফেলায় ভর্তি করো, করে তোমার সাথে বেচতে নিয়ে দাও। তাহলে এই যে যারা ছেলে পেলে মাদ্রাসায় দিচ্ছেন, এদের কি কি লাভ হবে, একটা সংক্ষিপ্ত তালিকা দিলাম না, এতে আপনারা কিছু বুঝতে পারেন নাই? হ্যাঁ, সবাই নিয়ত করেন, আমি আমার ছেলে দিব। বলবেন আমার ছেলে নেই, সবগুলো বড় হয়ে গেছে, আমার নাতকুর দিব, নাতি দিব। বলবেন আমার নাতি নেই, আচ্ছা আপনার বংশের মধ্যে গরিব মানুষ নেই, ওরে দেন, দিয়ে আপনি মাসিক খরচটা 2-400 টাকা যা লাগে দেন দেন, আপনিও রুহানি পিতা হয়ে গেলেন। ও আপনাকে রেখে বেচতে যাইতে পারবে না, ও আপনাকে তালাশ করে সাথে করে তারপর বেচতে যাবে। তাহলে আপনারা রাজি আছেন? এই হলো আমার 6 নম্বর কথা। হ্যাঁ, 6 নম্বর কথা, 3 নম্বর। আর শেষ কথা হলো এই, যেটা আমার আগে 2 বক্তা বলে গেছে, যে মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। মাওলানা মুফতি হওয়া কি? ফরজে কিফায়া। কিন্তু 6টা বিষয় আছে যেটার এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আইন, এটা শিখতেই হবে। এই ব্যাপারে আল্লাহ কাউকে ছাড় দিবেন না। তাইজকে আমি এই 6টার ব্যাখ্যা দিব না, আমি শুধু নামগুলো, ওনারাও বলে গেছেন আমিও বলবো নামগুলো, তাতে পরবর্তীকালে এগুলোর ব্যাখ্যা বিভিন্ন আলেমের বয়ান দ্বারা আপনাদের জানা হয়ে যায়, আপনাদের জানা হয়ে যায়। কারণ মানুষ ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়ে যায়, দাড়ি সাদা হয়ে যায়, তাদের যখন জিজ্ঞেস করা, ভাই আপনি এতদিন ওয়াজ শুনলেন, কতটুকু এলেম শিক্ষা করা ফরজ বলেন তো, হক্কা বক্কা খেয়ে দেয়, হুজুর তা তো জানি না, কতটুকু এলেম শিক্ষা করা ফরজ তা তো আমরা জানি না, আছে কি না? তা আপনার কি সেই দলে যাবেন না শিখবেন? আসেন, 1 নম্বর শেরেক মুক্ত ইমান। 1 নম্বর কি? ইমানের মধ্যে কোন শেরেক থাকতে পারবে না। তারা মাজারে যায় প্রার্থনা করে, তারা শেরেক করে না। প্রার্থনা মানে দোয়া, দোয়া কার পাওনা? আল্লাহর। আল্লাহটা দিল মাজার আল্লাহ, এটার নামই শেরেক, ঠিক কি না? মাজারে যারা মান্নত করে, মান্নত ইবাদত কার পাওনা? আল্লাহর। এই মান্নত দিল কবর আল্লাহরে, কবরে যাইতে পারেন, তাকে 3 কুল পড়ে সব পৌঁছাই দিবেন, তাকে দিতে যাইতে পারেন, কিছু আনতে গেলে শেরেক হবে, বুঝাইতে পারছি? দিতে গেলে ঠিক আছে, আনতে গেলে শেরেক। বহু শেরেক আমাদের সমাজের মধ্যে আছে। অনেকে বলে নবী আলাইহিসসালাম গায়েব জানেন, বলে না, এটা গলত কথা। নবী আলাইহিসসালামের কাছে কত প্রশ্ন করা হইতো, তিনি বই থাকতেন, জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে জবাব আনবে, ওই জবাব শুনে উনি জবাব দিবেন। তো গায়েব জানলে বয়ে থাকার দরকারটা কি না? আগে জবাব দিতেন। একবার নবীজি ইনশাল্লাহ বলতে ভুলে গেছিলেন, ইনশাল্লাহ কালকে জবাব দিব, এই ইনশাল্লাহটুক বলেন। কাফেররা প্রশ্ন করছিল যে আসহাবে কাফের ঘটনা বলেন, জিলকরনাইনের ঘটনা বলেন, রু কি জিনিস বলেন, নবীজি কইছে কালকে, ইনশাল্লাহ বলতে মনে নেই। আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, 20 দিন পর্যন্ত ওহি বন্ধ। নবীজি অনেক কান্নাকাটা করলেন, করলে আল্লাহ আবার ওহি নাজিল করলেন, ওরা তিনও প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। বিশ দিন অহিবন্ধ, নবীদের কেছিল কালকে বলবে, কিছুই বলা হলো না। গায়েব জানতেন খয়বারের কাফেররা বকরির মধ্যে বিষ দিল, মুখে দেন নাই। তো অদৃশ্যের খবর জানলে বিষ মাখানো গোস্ত খাইছেন কেন? মা আয়েশার উপরে মোনাফেকরা জিনার অপবাদ দিছিল, নবীজি এক মাস পরেশান ছিলেন, তারা যে কথাটা বলতেছে মোনাফেকরা সত্য না মিথ্যা বুঝতে পারতেছে। মা আয়েশাকে এই পর্যন্ত বলে ফেলছে, দেখো আয়েশা যদি অন্যায় হয়ে থাকে তওবা করে নাও, আর যদি না হয় আল্লাহ তোমার পবিত্রতা বলে দিবেন। তার মানে কোনটা বুঝতেছেন না? এক মাসের মাথায় 18 পারা সূরা নূর নাজেল হল। সূরা নূর নাজেল হওয়ার পরে নবীজি ক্লিয়ার হয়ে গেলেন, এগুলো মুনাফিকদের কারসাজি, আয়েশার কোনো দোষ নেই। যদি গায়েব জানতেন তাহলে এক মাস পরেশান থাকা লাগে? এই হলো শেরেক মুক্তি ইমান। শেরেক মুক্তি ইমানের এই পাওয়ার আছে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে, আমল থাকুক বা না থাকুক। আমল থাকলে পয়লা চান্সে, আমল না থাকলে দ্বিতীয় চান্সে। শেরেক মুক্ত আমলের এই ক্ষমতা আছে আপনাকে জান্নাতে পৌঁছাই দিবে। কিন্তু ইমানে যদি শেরেক থাকে, আপনি শত কোটি আমল করেন, 100 মাদ্রাসা বানায় দেন, 200 মসজিদ বানায় দেন, প্রত্যেক রমজানে এতে কাফে দেন মদিনা শরীফ, কোন কাজে লাগবে না। ইমান ছাড়া আমল মূল্যহীন। ইমান ছাড়া, ইমান কলবের কতগুলো বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এখানে 7টা বিষয় আছে না? এই বিষয়গুলো মজবুত ভাবে কলবে বিশ্বাস করার নাম হলো ইমান। আর এর কোন একটা উল্টাই দিলে ওইটা হলো বেঈমান। মুসলমান হইতে গেলে 7টা মানতে হবে, কাফের হইতে গেলে 7টা অস্বীকার করার দরকার নেই, একটা অস্বীকার করলে সে কি কাফের। এই এক নম্বর। দুই নম্বর হলো আমাদের ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় হইতে হবে। ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় হইতে হবে। আজকে দুনিয়াতে ইবাদত বন্দেগী আছে, সুন্নত নেই। বিভিন্ন জায়গায় আদান দেখবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আরে দুটোটা তো আল্লাহু আকবার, দুটো এক সমান টান। তুই পয়লাটা একালে টান দিলা, দ্বিতীয়টা সাতালে টান দিলা, এটা কোন নিয়ম? সুন্নত হয়েছে বাতিল, আদান বাতিল। নামাজে দাঁড়াইতে হবে দুনু পায়ের আঙ্গুল কোন দিকে? কিবলার দিকে। আমাদের থাকে দুই দিকে, ওই দুই দিকে কিবলা আছে। হাত কান মারা তুলতে হবে এইভাবে, আমার হাত কি দেখা যায়? পুরা তালু কিবলার দিকে কান বরাবর। আমরা তুলি কেউ গালার দিকে, কেউ সাপের ফনার মতো, সাপের ফনার মতো, আর কেউ ওই তো মক্ত হয়ে ছোটকালে কান্দর ছিল ওর উপরে। এইগুলোকে সুন্নত দেখ, একটাও সুন্নত। রুকু হয় না, সিজদা হয় না, কারণ নবীদিকে তো জিব্রাইল আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল মানুষের সুরতে, তিনি হাতে কলমে শিখাই দিয়ে গেছে, তাও এক অক্ত না, দুই দিনে 10 অক্ত। আমরা কি শিখছি নামাজ ওইভাবে? ওইভাবে নামাজ এইখানে উস্তাদ থেকে শিখবেন, তাহলে ওই হাদিস হয়ে যাবে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহ। যে আমার নামাজের মতো নামাজ পড়বে, আমার কিবলাকে কিবলা বিশ্বাস করবে, আমার জবাইকৃত জানোয়ার ভক্ষণ করবে, সে হল মুসলমান। এক নম্বর শর্ত লাগাইছে, আমার নামাজের মতো নামাজ পড়বে। এইটা ভাই ওয়াজ মাহফিল দ্বারা হবে না, আলাদা ভাবে প্রশিক্ষণ দিতে হবে, তখন আর ওয়াজ হবে না, আপনাদের দাঁড় করায় হাতে ধরে নামাজ শিখাই দেওয়া হবে। পারবেন না? আমাদের বিয়ে শাদী গুলো গলত তরিকায় হইতে, হিন্দুয়ানি তরিকা, দাবি দেওয়া করে না, এই দিতে হবে সেই দিতে হবে। একটা লোক 18-20 বছর খরচ করে তার মেয়েকে তৈরি করছে, তারে আপনার হাতে তুলে দিল কানতে কানতে, শাদী মানে খুশি, এইরকম খুশি চোখের পানি ধরে রাখতে পারতেছে না, এইরকম খুশি আপনাকে দিয়ে দিল। এরপর আপনি তারপরে বুঝা দিচ্ছেন, দেখি মানবিক মানবতা, খবরদার এই কাম করবেন না। অনেক বাপ মা আছে জালেম, ছেলে তবলিগে দেয় শিখছে যৌতুক নেওয়া হারাম, সে যৌতুক দেয় না, কিন্তু বাপ মা চাপ দেয় তোর পিছনে পড়াইতে দেয়, আমি 10 লাখ টাকা ব্যয় করছি, তুই যদি যৌতুক না নিস এই টাকাটা আমি কোথেকে উসুল করব। আরে আপনি মেয়ের বাপের থেকে উসুল করবেন এটা? হ্যাঁ, পড়াইছে চাকরি বাকরি করে দিবে আপনাকে, মেয়ের বাপের থেকে নেবেন? আপনারও তো মেয়ে আছে, আপনারও তো মেয়ে আছে, ওইগুলো বিয়ে করতে গেলে তিনটা মেয়ে থাকে, 3-10 কে 30 লাখ চাবে, তখন করতে দিবেন? হ্যাঁ, বুঝতেছেন কত ভুলের মধ্যে। এই গেল বিয়ে সাথে, তারপরে আসেন জিন্দগির শেষ পর্ব। জিন্দগির হাদিস আসছে, قال النبي صلى الله عليه وسلم لا يحل لجيفة مسلم أن تحبس بين ظهرنا أهله। কোন মুসলমানের লাশ খামাখা তার পরিবারের মধ্যে আটকায় রাখা জায়েজ নেই, দাফন না করে ফ্রিজিং গাড়িতে আটকায় রাখা জায়েজ নেই। আমি হাদিস শুনাই দিলাম, লা ইয়াহিল্লু লিজিফাতে মুসলিমিন, জিফাত মানে মরা লাশ, লিজিফাতে মুসলিমিন আন তুহবাসা বাইনা যাহরানা আলিহি। আমরা কি দেরি করি? করি তো, অমুক আসবে তমুক আসবে, চেহারা দেখাইতে হবে, এই হবে সেই হবে, ফালতু কথা বলে দেরি করি। অথচ কিতাবে লিখছে জুমার আগে দাফন করে যদি জুমা ধরা যায় তো জুমার আগে দাফন করতে হবে। ইমাম সাহেব সবাইকে এনে দোয়া করবে, সেখানে মাইয়ের থাকার দরকার নেই, মাইয়েতকে দেখাই দোয়া করা জরুরি। আল্লাহ আমরা এই মাইয়েতের জন্য দোয়া করতে, আল্লাহ কি এত বেগম নাকি আপনি দেখাই না দিলে বুঝতে পারতেছে না? নাউজুবিল্লাহ, দাফন হয়ে যাবে, ইমাম সাহেব দোয়া করবে, দেরি করা যায় না, নর্মাল গোসল হবে, কাফন হবে, জানাজা হবে, দাফন হবে, এগুলো আগে তো বলে না গেলে হবে না। আপনার মৃত্যুর পরে যদি কোন আলেম যাই বলে আপনার ছেলে পেলে মানবে না, তারা ইমোশন থাকবে, তারা এই কথা আগে শোনে নাই, এখন থেকে ওসিয়ত করে যাবেন। দুই নম্বর, জানাজার পরে চেহারা দেখানো জায়েজ নেই, সম্মিলিত মোনাজাত জায়েজ নেই, জানাজাটাই দোয়া, জানাজাইটাই কি, আর কোন সম্মিলিত মোনাজাত নেই, চেহারাও দেখানো যাবে না, চেহারা দেখাইতে গেলে দাফনে দেরি হবে। বুঝছেন কিনা? বুঝছেন? প্রশ্ন পর। তিন নম্বর ভুল, জানাজাকে মুর্দা রাখবেন ডাইন কাতে, ডাইন কাতে, জিন্দা মানুষ জীবিত মানুষ যেরকম শোয় ওরকম শোয়াবেন। এখন কি করা হচ্ছে প্রায় এলাকায়? চিৎকুর শোয়ায়, শোয়ায় ঘাটটা ব্যাকায় করে যায়, ঠিক কিনা? আর মুখে বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে মুর্দা তোমাকে আল্লাহর নামে রসুলের তরিকা এসাইলাম। কোথায় রসুলের তরিকা? তা আপনার মন গড়া তরিকা। ডাইন কাতে সহাইতে হবে, কবর ডাইন দিকে অনেক ঢালু করতে হবে, ডাইন সাইড নিচে দিতে হবে, মাথার জায়গাটা কম খুঁজতে হবে, বডির সাথে মিল থাকে, বুঝতেছেন? এইরকম সোয়াইলে তার সল জব সহজ হয়ে যাবে। সল জব করতে তখন আসবে, তখন দেখবে এই লোকটা একদম নবীজি যা বলে গেছে ওইভাবে শোয়া, তখন সে বুঝবে উনকার লক্ষীর এই লোক দুনিয়াতে সুন্নতের উপর ছিল। শুধু সে ছিল না, তার ছেলে পেলেকেও শেখাইছিল। যদি ছেলে পেলেকে না শেখাইতো, ছেলে পেলে এইভাবে রাখতে পারত না। কাজে দাও, এর ফল যাবে দরকার নেই, বা দু এক কথা দিয়ে শুধু চলে চলে যাবে, বুঝছেন? আর এক ভুল, তিন নম্বর ভুল, চার নম্বর ভুল, কারণ এতেকালে পরে আমরা টাকা দিয়ে খতম পড়াই, পড়াই কিনা, টাকা দিয়ে খতম পড়াইলে গোনা হবে, ওই মুর্দার কোন সওয়াব পাবে না। টাকা দিলেন তার জন্য আলাদা গোনা, আর যে হুজুরা নিল তাদের রিজিক হারাম হয়ে গেল। এটা হুজুরদের বিরুদ্ধে যাবে, কিন্তু আমার কি করা আছে বলেন তো? আমাদের তো নিজের পক্ষ থেকে কিছু বলার অধিকার নেই। আল্লাহ যারা বলছে এটা আপনাদের কাছে পৌঁছায় দেওয়া হলো আমাদের দায়িত্ব, আমাদের হাতে কিছুই না, কিছুই না। আপনি দুনিয়ার জন্য খতম পড়াইলে টাকা পয়সা দিতে পারবেন, আপনার ব্যবসায় বরকত হোক, আপনি অসুস্থ অসুস্থ হয়ে যান, আপনার ছেলে পেলের পড়াশোনা ভালো হয়, আপনার দোকানে বরকত হয়, এইরকম দুনিয়াবী উদ্দেশ্যে যদি খতম পড়ান, সেখানে পয়সা দেওয়াও যায়, নেওয়াও যায়, বুঝছেন? কিন্তু যখনই সব পোষানোর প্রশ্ন আসবে, মুর্দারের সব পোষানোর প্রশ্ন আসবে, তখন টাকা দেওয়া হারাম, নেওয়া হারাম, মুর্দারা সব বঞ্চিত। এই কাজ পিছনে করে থাকলে সামনে আর করবেন না, রাজি আছেন? এই আর একটা ভুল, সর্বশেষ ভুল কি? সর্বশেষ ভুল হলো শরীয়তের দাবি হলো কারোর এন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমে তার ফারায়েজ বের করে প্রত্যেককে তার পাওনা বুঝায় দাও, প্রত্যেককে তার পাওনা বুঝায় দাও, তারপর তারা একসাথেও খাইতে পারে, আলাদাও খাইতে পারে, তাদের ইচ্ছা। শর্ট টাইম আমাদের দেশে হয়, দশ বছর হয়ে গেছে বড় ভাই কোনো উদ্যোগ নেয় নাই, মায়ে কোনো উদ্যোগ নেয় নাই, ওই যে বোনগুলোর বিয়ে হয়েছে ওদেরটা ভাইরা খাইতেছে, খাইতেছে না, রিজিক হারাম। আবার বাপের মৃত্যুর সময় কোনো ছেলে বা মেয়ে যদি নাবালেক থাকে তাকে শরীয়তের পরিভাষায় বলে এতিম, কি বলে? ওই এতিমের মাল তার মা খাইতেছে, তার ভাইরা খাইতেছে, আত্মীয় স্বজন বেড়াইতে আসতেছে তারা খাইতেছে, হুজুর দাওয়াত করছে, হুজুরাও গেছে, সবাই খাইছে। অথচ এতিমের মাল খাইলে কি হয়? কোরআন শরীফে আসেন সূরা নিসা, হ্যাঁ, ১৯ নম্বর পৃষ্ঠা, ان الذين ياكلون اموال اليتامى اموالهم ظلما انما ياكلون في بطونهم نارا যারা এতিমের মাল খাবে তারা পেটের মধ্যে দোজখের আগুন ভর্তি করতেছে, কবরে রাখার সাথে সাথে পেট ফেটে দেবে, ওই আগুন তাকে ঘেরাও করবে। এতিমের মাল খাওয়া দোজখের আগুন খাওয়া, মন্টন না করলে এই সমস্যা হয়। মন্টন করেন, এতিমেরটা আলাদা করেন, ওইখান থেকে তাকে লালন পালন করেন, আপনার থেকে এতিমের দিক যাক, অসুবিধা নেই, এতিমের থেকে আপনার দিকে আসবে না। আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন না? আপনার ভাগেতে এতিমের দিক যাক, কোনো সমস্যা নেই, এতিমের ভাগের থেকে আপনার দিকে আসবে না। এই আটটা দিন তাহলে জিন্দগি শেষ পারব কি? ঠিক আছে, কটা হয়েছে? দুটা, হ্যাঁ, একটা কইছে শেরেক মুক্তি ইমান, দুই নম্বর কইছে ইবাদত বন্দেগি নবীজির তরিকায় করতে হবে, কটা হয়েছে? আর গুলো নাম বলে দেই, দেরি হয়ে যেতেছে। তিন নম্বরটা হলো আয় রোজগার হালাল রাখতে হবে, চাকরি করেন, ব্যবসা করেন, হ্যাঁ, মিল ফ্যাক্টরি করেন, জমিন আবাদ করেন, হালাল রাখতে হবে। আপনাদের এলাকায় জমিন বন্ধক রেখে কি ফসল খায়? আপনারা জানেন যে এটা সুদ খাওয়া, জানেন? আমরা জানেন, বন্ধক ইসলামে আছে ইবাদত হিসেবে, বন্ধক ইসলামে আছে দানে দশ গুণ। আর বন্ধকের সময় আপনি যে তাকে লোন দিচ্ছেন, দিয়ে তার জমিন দলিলটা সিকিউরিটি হিসেবে আপনার কাছে রাখছেন, এতে আপনার স্বভাবে বিশ গুণ, দানে দশ গুণ, আর বন্ধকে লোন দিচ্ছেন যে এতে কয় গুণ, এই হিসেবে জায়েজ আছে। কিন্তু জমিন কে খাবে? ওই গরিব খাবে, আপনি না। কারণ আপনার নবী বলেছেন যে করজ দিয়ে যদি তোমরা কোনো লাভ হাসিল করো তো সেটা সুদ। কুল্লু করজিন জাররা নাফান ফাহুয়া রিবা, করজের বিনিময়ে, আপনি করজ দিচ্ছেন বলে তো জমিনটা আপনাকে খাইতে দিছে, তাহলে করজের বিনিময় হলো না এটা? করজের বিনিময়ে যে কোনো লাভ নেবেন, আপনার এক বন্ধুকে দুই লাখ টাকা করজ দিচ্ছেন, প্রত্যেক মাসে বড় বড় রুই মাছ পাঠায়, মোরগ পাঠায়, জায়েজ হবে? আগে তো দেয় নাই, এখন আপনি করজ দেওয়ার পরে উনি রুই মাছ পাঠায়, হ্যাঁ, এক একটা আট দশ কেজি, জায়েজ হবে? এটা সুদ। এ হাদিস শুনে রাখেন, কুল্লু করজিন জাররা নাফান ফাহুয়া রিবা, বন্ধক রেখে ফসল খাওয়া যাবে না, গরিব খাবে, গরিব খাবে। এইল মাসলা, বন্ধনকে সম্পদ দিবেন তাদের পাওনা স্থাবর অস্থাবর, না দিলে আপনার রিজিক হারাম হয়ে যাবে। স্ত্রীকে মোহর দিবেন, মোহর না দিলেও আপনার রিজিক কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এবং কিতাবে লিখছে কেউ যদি বড় অঙ্কের মোহর বাঁধে কিন্তু পরিশোধ করার নিয়ত নেই, শুধু সমাজ রক্ষা করার জন্য, তো এই বিয়ে করার সময় তার স্ত্রীর সাথে মিলন জায়েজ হবে না, হাসরের ময়দানে সে জিনাকারীদের সাথে উঠবে। বিয়ে হয়েছে কিন্তু সব ঠিক, কিন্তু ওই একটু ভুল ছিল, বড় অঙ্কের মানুষে দশ লাখ দেওয়ার নিয়ে এরকম মানবেন না। আপনি যা দিতে পারবেন তাই মানবেন, কে কি কইল এটা দেখবেন না। সর্বনিম্ন মোহর হলো 3,000 টাকা, আর বেশি হলো আপনার তৌফিক অনুযায়ী, বুঝছেন? এদেশে এখনো কোন ইসলামী ব্যাংক হয়নি, যারা ইসলামী লেখে এরা সর্বোচ্চ 20% ইসলাম কায়েম করছে, এখনো 80% পারে নাই, পারবেও না। গোড়ায় যে ব্যাংক যে কন্ট্রোল করে ওটাই গলত, বাংলাদেশ ব্যাংক ওটাই গলত, ওটা ঠিক না করে ইসলামী করা সম্ভবপর না, ধোকাবাজি করতেছে। যারা কোনদিন সুদ খাইত না, এই ইসলামী ব্যাংকগুলোর জন্য তারা সুদ খাইতে। যারা কোনদিন টেলিভিশন দেখতো না, জাকির নায়কের কারণে তারা টেলিভিশন দেখতেছে। জাকির নায়কের দ্বারা ইসলামের কোন ফায়দা হয় নাই, টেলিভিশন কোম্পানির ফায়দা হয়েছে, টেলিভিশন কোম্পানির ফায়দা হয়েছে। তিন নম্বর কি, রিজিক হালাল রাখতে হবে। হালাল রিজিক খাইলে যে রক্তটা হাটে আসে, হাট সবকিছুর পরিকল্পনা করে, ওটা শরীরের রাজা, তখন সে ভালো ভালো কাজের পরিকল্পনা করে। এই জন্য কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। হারাম রিজিক খায় হাটে কি রক্ত আসে? হারাম রক্ত আসে। হাট যে পরিকল্পনা করে, কিসের পরিকল্পনা করে? সব গুনার। কেমনে ওরে ফাঁকি দেওয়া যাবে, কেমনে ওরে ডাউন দেওয়া যাবে, হ্যাঁ, এইগুলো পরিকল্পনা করে। হারাম রিজিক খেয়ে এই মাহফিলে বসে থাকতে পারবেন না, হারাম রিজিক ধাক্কায় নিয়ে যাবে টেলিভিশনের কাছে। হালাল রিজিক খাইলে বসতে পারবে, হালাল রিজিক খাইলে মাহফিলে বসতে পারবে, হারাম খাইলে বসতে পারবেন না। এটা কয় নম্বর? তাহলে কয় নম্বর হলো? তিন নম্বর। চার নম্বর মাখলুকের হক, মাখলুকের মধ্যে এক নম্বর হলো বাপ মা। এক নম্বর কে? বাপ মা এত বড় নেয়ামত, আল্লাহ রসুলের পরেই তাদের অধিকার, আল্লাহ রসুলের পরেই বাপ মায়ের অধিকার। তাদের দিকে মহাব্বতের দৃষ্টিতে একবার তাকাইলে একটা কবুল হজের সব হয়। একশো বার তাকান একদিনে, একশোটা কবুল হজের সব হবে। আর রাগের দৃষ্টিতে তাকাইলে ইমান চলে যায়, ইমান চলে যায়। এই বাপ মা বেঁচে থাকলে সাতটা অধিকার আছে, আর এই বাপ মা মরে গেলে আর সাতটা আছে। মোট কয়টা? চোদ্দটা। এখানে হুজুরদের থেকে আমার লেখা আমালুস সুন্নাহ কিতাবে এই চোদ্দটা হক আমি লিখে দিছি, আপনারা দয়া করে একটু দেখবেন। কি কিতাব? আমালুস সুন্নাহ। মাহফিলে কয়টা কথা বলা যায়? স্ত্রীর মেইন হক কি? খোরপোশ দেওয়া? না, খোরপোশ তো দিতেই হবে, তারপর সবার দিতে হবে না। মেইন হক হল, যতদিন বিয়ে হয় নাই বাপ মা দিনদার বানাবে, বিয়ে হয়ে গেছে এখন আপনি বানাবেন। যা হুজুর থেকে শুনবেন, যদ্দূর মনে থাকে তাদেরকে বলবেন, দিনদার বানানো তাদের হক, তাদের পাওনা। তারা আমাদের সংসারে ভূতের মতো খাটতেছে, আপনি তো কটা টাকা এনে দেন, কটা ধান এনে দেন, আর সব খাটনি কারা কাটে? আমাদের স্ত্রীরা কাটে, ঠিক কিনা? আমরা শুক্রিয়া আদায় করছি, যদি কোনোদিন তরকারি ভালো হয় তো একটু প্রশংসা করছি, আজকে তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে বলছি, বলি আমরা মনে করি তার দায়িত্ব সে করছে, আমার আবার প্রশংসা করতে হবে কেন? জি না, বলার দায়িত্ব আছে, ভালোটা বলেন। এবং শরীয়তের ফয়সালা হলো, স্বামী থাকতে মহিলারা কোনো ইনকাম করবে না, মহিলারা কোনো ইনকাম করবে না, বরং স্বামী তার তৌফিক অনুযায়ী মহিলাদেরকে হাত খরচ দিবে। আপনারা কেউ দেন? মহিলাদেরকে দেন হাত খরচ দেন? হ্যাঁ, এই একজন পাওয়া গেছে, মনে হয় শুনছে আমার কাছে, হাত খরচ দিতে হবে তৌফিক অনুযায়ী, হ্যাঁ, আমি আমার স্ত্রীকে 5,000 টাকা দিই হাত খরচ, 5,000 টাকা দিই, আপনারাও দিবেন 5,000 দিতে বলতেছে না, আপনার 200 টাকা দেওয়ার তৌফিক আছে 200 দেন, আপনার 500 দেওয়ার তৌফিক আছে 500 দেন, শরিয়ত আল্লাহর বিধান দিতে হবে। তার বাপ মা আছে না, স্ত্রীর বাপ মা আছে না, ভাই বেরাদার আছে না, তাদের জন্য কিছু করতে এর মনে চায় না, তো ওদের তো ইনকাম নিষেধ। ওরা যদি ইনকাম করে তো ডেলি স্বামী বদলাইব, ওদের হাতে টাকা এলে ওদের মাথা নষ্ট হয়ে যায়, এই জন্য ওদেরকে ইনকাম করতে বলে নাই, ওদেরকে তালাকের পাওয়ার দেয় নাই। বিয়ের সময় তো সম্মতি লাগে, তালাকের কোনো সম্মতি লাগে না, তালাকের কোনো পাওয়ার মহিলাদেরকে দেয় নাই, তালাকের পাওয়ারটা কার কাছে? স্বামীর কাছে। কিন্তু স্বামী আগের থেকে দিবে না, আগে ফতোয়া নিয়ে আসবে, আমার স্ত্রী এই সমস্যা করতেছে, এটা তালাক দেওয়া জায়েজ আছে কিনা। তো মুসলিম পারিবারিক ল আছে, 90 দিন লটকাই থাকে, 3 তালাক দিলে একদম বেহুদা, কোরআন হাদিস বিরোধী, তালাক দিলে লটকাই থাকে, পাগল, পাগলের কারবার, তালাক দিলে সাথে সাথে পড়ে যায়। আর আমাদের লটা কি, 3 তালাক দিলে 90 দিন লটকায় থাকবে, চেয়ারম্যান সাহেব মিলাইতে পারলে আর পড়বে না, আর মিলাইতে না পারলে পড়বে, লটকায় থাকে নাকি? থাকে না, আইনটা ওইভাবে বানানো হয় নাই, আইনটা এইভাবে বানাইতে হতো আগে চেয়ারম্যানকে জানাও, চেয়ারম্যান দুইজনের কথা শুনুক, কার দোষ কতটুক, যদি মিলাইতে পারে আলহামদুলিল্লাহ, মিলাইতে না পারে তো স্বামীকে বলে দিক, আচ্ছা ঠিক আছে তালাক দিই, আগে চেয়ারম্যানটা সারো তারপরে তালাক, ফলে তালাক দেওয়ার পরে যাইতে করছে চেয়ারম্যানের কাছে, কোন গাধাকে দিয়ে সরকার এই আইনটা বানাইছে আল্লাহ ভালো জানে। তো স্ত্রীর হক বুঝে আসছে, সন্তানের মেইন হক কি, সুন্দর নাম রাখা, আকিকা করা, এবং তাকে এই পরিমাণ এলেম শিক্ষা দেওয়া যেন সে মুসলমান হিসেবে চলতে পারে, মুসলমান হিসেবে চলতে পারে। 2-3 বছর মাদ্রাসায় রাখেন, যদি আপনার ইমানি শক্তি থাকে তো হাফেজ আলেম বানান, আর যদি ইমান দুর্বল থাকে এটা আমরা সাহস পাইতে দেন না, তাহলে অন্তত 2-3 বছর দেন, দিয়ে মুসলমান বানান। বিদেশ থেকে যত ডিগ্রি আনেন সন্তানের হক আদায় হবে না, কখন আদায় হবে, এই কওমি মাদ্রাসায় দিতে হবে, কওমি মাদ্রাসায় দিতে হবে, তাহলে সন্তানের হক আদায় হবে, সে মুসলমান হিসেবে জিন্দেগি যাপন করবে, আপনার মৃত্যুর সময় সূরা ইয়াসিন পড়বে, আপনাকে কালেমার তালকিন করবে, আপনার জানাজা আপনার ছেলে পড়বে, আপনাকে কবরে আপনার ছেলে রাখবে, আপনার কবর সামনে নিয়ে আপনার ছেলে সূরা ইয়াসিন পড়বে, এটা হলো ছেলের হক, বুঝতেছেন কিনা? খালি আলহামদু পড়লেন, ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ, এতে হক আদায় হবে, এলেম শিক্ষা দেন তখন হক আদায় হবে। কটা হলো? 4টা। 5 নম্বর হলো, আমাদের দিলের মধ্যে জন্মগত ভাবে 10টা রোগ আছে, কলবের মধ্যে কটা? অহংকার, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, তাকাব্বুর, কৃপণতা, পয়সা আছে দিবে না। আল্লাহ কোরআনে বলে রাখছে, তুমি সারা জীবন যা রোজগার করলে সবটা বিবি বাচ্চার জন্য রেখে এসো না, সবটা রেখে এসো না, তোমার ভাগটা তুমি সাথে করে আমার কাছে নিয়ে আসো। কেমনে নিবেন আপনার ভাগটা, কেমনে নিবেন? কি বস্তায় কয়েক লাখ টাকা দিয়ে আপনার লাশের পাশ দিয়ে রেখে দিবে? এলো আল্লাহর কাছে নেওয়ার নিয়ম এটা না, এই ধরনের মাদ্রাসায় দিবেন, এটা আল্লাহর ব্যাংক, এটা মূলত মাদ্রাসা দেন নাই। আপনি অ্যাকাউন্ট খুলে আপনি নিজের নামে জমা করছেন, আল্লাহর ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিজে জমা করছেন, আল্লাহ হাশরের ময়দানে এত বেশি দিবেন, এত বেশি দিবেন যে আল্লাহ বলছেন তোমাদের দুনিয়ার কোন মেশিনে ওই হিসাবটা আসবে না, আমি এত বাড়াই দিব, এত বাড়াই দিব। দুনিয়ার ব্যাংক তো দশ গুণ দেয়, বারো গুণ দেয়, সুদ দেয় কত? দশ বারো গুণ। কিন্তু আল্লাহ দশ বারো গুণ দেবে না, বেগাইরি হিসাব। বুঝতেছেন? সন্তানের হক বুঝতেছেন? ভাই বেরাদারের হক আছে, পাড়া প্রতিবেশীর আছে, একটা কাফেরের হক আছে, কাফেরের হক আছে। আপনার প্রতিবেশী হলে কুরবানির গোশত দেন, অসুস্থ হলে দুটো ডাব দিয়ে দেন, এগুলো দেখলে সে ইসলামের দিকে আগায় আসবে। মুসলমানরা এত ভালো। এবং তাকে বলেন, ভাই আপনার আব্বাও আদম আলাইহিস সালাম, আমার আব্বাও আদম আলাইহিস সালাম, আমরা বানর থেকে হই নাই, আমরা পয়গম্বরের আওলাদ, নবীর আওলাদ। কার আওলাদ? নবীর আওলাদ, বানরের না। স্কুলে পড়ে বানরের আওলাদ, বানর থেকে নেগে হয়েছে। বিশ্বাস করলে ইমান থাকবে? থাকবে না। তো হিন্দুকে বলেন, আপনার বাপা আদম, আমার বাপা আদম, কাজে আমাদেরকে বেসতে দেখতে হবে। লেটেস্ট ধর্ম হলো, সর্বশেষ ধর্ম হলো ইসলাম। আপনি চিন্তা ভাবনা করেন, এইটা গ্রহণ করলে বেসতে যেতে পারবেন, স্বর্গে যেতে পারবেন, দ্বিতীয় কোন রাস্তা নেই। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। বলেন মানবে কিনা আল্লাহর হাতে? আল্লাহ হেদায়ত দিলে মানবে, না দিলে মানবে না, কিন্তু আপনার আমার বলার দায়িত্ব আছে। বলছেন কোনদিন? কিছু লোক বলে না, তারা মনে করে যারা হিন্দু আছে ওরা হিন্দু থাকবে, যারা মুসলমান আছে ওরা মুসলমান থাকবে, যারা খ্রিস্টান আছে খ্রিস্টান থাকবে, এই মনে করে। কই পেয়েছেন এটা? তা দাওয়াত কি জন্য? দাওয়াত কি জন্য? দাওয়াত দিত হয়তো পারে আপনার দাওয়াত রুচি লাগে, সে ইমান পেয়ে যায়। কাফের হক আছে, একটা জীব জন্তুরও হক আছে। বুখারী শরীফের হাদিস আছে, পিপাসিত কুকুরকে পানি পান করেছে, আল্লাহ তার জীবনের সমস্ত গোনাখাতা মাফ করে দিছে এবং তাকে আল্লাহর অলি বানাই নিছে, জান্নাত দিয়ে দিছে। আর এক লোক বিড়াল বেঁধে রাখছিল, খাইতে দেয় নাই, বিড়াল নিজেও খাইতে পারে নাই, বান্দা তো মরে গেছে। নবীজি মেহরাজ রাত্রে দেখে আসছে, ওই বিড়াল ওই লোকটাকে দুই দুই পায়ের রগ দিয়ে এরকম ফাঁকতেছে। বিড়ালকে কষ্ট দিয়ে দোজখে গেল, কুকুরকে পানি খাওয়ায় জান্নাতে গেল। কোন প্রাণীকে অযথা কষ্ট দিবেন না। কয় নম্বরে গেল? শেষ, ছয় নম্বর। আমরা আখেরি নবীর উম্মত, নাকি আর কোন নবী আসবে? নবী আলাইহিস সালাম বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আর এক হাদিসে বলছেন, নবুয়তের বিল্ডিং এর আমি শেষ ইট, আমি শেষ ইট। এখন যদি কেউ নবুয়তের দাবি করে, ওই ইটকান কোথায় লাগাবেন? জায়গা নাই তো, মৃত্যুক। এমন কি কিতাবে লিখছে, কেউ যদি বলে প্রমাণ দেন, আপনি যে নবুয়ত দাবি করলেন প্রমাণ দেন, সেও কাফের হয়ে গেল। তাহলে প্রমাণ চাওয়ার অর্থ কি? হইতেও পারে, এই জন্য সেও কাফের হয়ে গেল। সাহাবায়ে কেরামের জামানায় এক লোক নবুয়ত দাবি করছিল, এই ব্যাপারে কোরআনও আছে, আমাদের নবী শেষ নবী, হাদিসও আছে, অসংখ্য হাদিস, এবং সমস্ত সাহাবারা একমত হয়ে গেছে ওর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ওর নাম মুসাইল্লামাতুল কাজ্জাব। কি নাম? মুসাইল্লামাতুল কাজ্জাব। যুদ্ধ করে তারা কতল করে দিচ্ছে, সাহাবাদের ইজমা হয়ে গেছে। সাহাবাদের ইজমা বোঝেন না, ঐক্যমত, ঐক্যমত হয়ে গেছে। তাহলে আমরা শেষ নবীর উম্মত। আগের উম্মত, আগের নবী তো গোত্র ভিত্তিক ছিল, কি ছিল, তাই তারা 500 বছর, 950 বছর দাওয়াত দিচ্ছে। আমাদের নবী কি গোত্র ভিত্তিক? সমগ্র বিশ্বের জন্য। এবং যেদিন সুরা আলাক নাজেল হল 5 আয়াত, সেইখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ এবং জিন আসবে সকলের নবী, মানলেও নবী, না মানলেও নবী। মানলে উম্মতে ইজাবাত, না মানলে উম্মতে দাওয়াত, তাদেরকে দাওয়াত দিতে হবে। ওইসব দেশে জামাত পাঠাইতে হবে, ইউরোপ, আমেরিকা, জাপান, হ্যাঁ, রাশিয়ায় জামাত পাঠাইতে হবে, দাওয়াত দিতে হবে, আমাদের দায়িত্ব এটা। তারা বলতেছে কাফেররা, আমরা যা আবিষ্কার করি সব তোমাদের কাছে পৌঁছাই দেই, আর সবচেয়ে দামি জিনিস ইমান আল্লাহ তোমাদেরকে দিয়ে রাখছে, তোমরা সেটা কাউকে দাও না, এটা নিয়ে বসে রয়েছ, দোকানদারি করতে করতে কবরে যাইতেছ, চাকরি করতে করতে কবরে যাইতেছ, হ্যাঁ, জমিন খ্যাত করতে করতে কবরে যাইতেছ, এটা কোন তরিকা? সবচেয়ে দামি এটা কেন দেয় না? তোমরা একটু আগে আসতে আমাদের বাপদাদাও মুসলমান হয়ে যেত, আমরা হয়ে গেছি, আমাদের বাপদাদাও মুসলমান হইতো, তোমরা আসো নাই। এই বলে বলে কাঁদতেছে, এই বলে বলে কাঁদতেছে। এই কথা ঠিক না, যারা হিন্দু তারা হিন্দু থাকবে, যারা খ্রিস্টান তারা খ্রিস্টান থাকবে, না, নবীদের কথা হলো আমার উম্মত একজন জন দোজকে না যায়, চেষ্টা কর, চেষ্টা কর, ফলাফল আল্লাহর হাতে, তুমি চেষ্টা কর। আছেন দাওয়াত দিতে রাজি আছেন কি? আপনারা মারবে দাওয়াত দিবেন, আর মনে চাইলে কবুল করবেন, না চাইলে না করবেন, কুরবানির গোশত দিবেন, যাকাত দেওয়া যাবে না, যাকাত মুসলমান গরিবের হক, কিন্তু কুরবানির গোশত সবাইকে দেওয়া যায়। এই কুরবানির গোশত যখন খাবে ইনশাল্লাহ ওর মধ্যে ইসলামের নূর পয়দা হবে, ইসলামের দিকে ঝুঁকবে। কোরআনও আল্লাহ দায়িত্ব দিছে, আগের নবীরা 950 বছর দাওয়াত দিল গোত্র ভিত্তিক, আর আমাদের নবী সারা দুনিয়ার নবী, উনি মাত্র 23 বছর দাওয়াত দিল। কেন আর বেশি দেওয়ার দরকার না? হ্যাঁ দরকার, তো 23 বছর দিল কেন? এই জন্য দিছে যে এই নবীওয়াল্লা, আমরা নবী না, কিন্তু নবীওয়াল্লা দায়িত্বটা আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে এই উম্মতের কান্ধে দিয়ে দিচ্ছেন, নবীওয়াল্লা দায়িত্বটা আমাদের কান্ধে দিয়ে দিচ্ছেন, এবং নবীজি বিভিন্ন হাদিসে এই নবুয়তের দায়িত্বটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন। তোমরা না চালাইবা, কেয়ামত পর্যন্ত চালাইবা, বন্ধ করবা, রক্ত চললে মানুষ বেঁচে থাকে, রক্ত বন্ধ হয়ে গেলে মানুষ মরে যায়, দাওয়াত চললে ইসলাম কায়েম থাকবে, দাওয়াত বন্ধ হয়ে গেলে মুসলমান না খ্রিস্টান হয়ে যাবে, মুসলমান না খ্রিস্টান হয়ে যাবে। এই জন্য দাওয়াত, 6 নম্বর কি দাওয়াত, ফরজ, নামাজ রোজা যেরকম ফরজ, এটাও কি ফরজ, এটাও ফরজ। এই দায়িত্ব আদায় করতে আপনারা রাজি আছেন? এটা তবলিগের সাথে লাগেন না, 3 দিন সময় দেন, একথা বলেন না আমি গেলে আমার সংসার কে দেখবে, বলেন না আপনি মরলে কে দেখবে, মরার আগে মরেন, তাহলে কামিয়ে পাওয়া যাবে। মরবেন না, কোন কে দেখবে? চিকিৎসা করতে ব্যাংকক গেলে কোনো আপত্তি হয় না, চিকিৎসা করতে ব্যাংকক গেলে সিঙ্গাপুর গেলে কোনো আপত্তি হয় না, কিন্তু রুহানি চিকিৎসা করতে তবলিগে গেলে কত রকম ফতোয়া। তার বউ রেখে দেখবে, তার মেয়ে রেখে দেখবে, সব ফতোয়াই দেখবে। রুহানি রোগ দূর করতে হবে না, ইমান তাজা করতে হবে না। ইমান তাজা হয় দাওয়াতের দ্বারা। কিসের দ্বারা? দাওয়াতের দ্বারা। তো এই ছয়টা বিষয়ে বললাম। প্রথম বলছিলাম কি, শেরেক মুক্ত ইমান। দুই নম্বরে কি বলছিলাম, ইবাদত বন্দিগি সুন্নত মোতাবেক। তিন নম্বরে রিজিক হালাল রাখতে হবে। চার নম্বরে বান্দার হক। পাঁচ নম্বরে আত্মশুদ্ধি, অন্তরের দশটা রোগ পীর মাশায়েখদের কাছে যেয়ে দূর করা। পীর মাশায়েখদের সোহবতে এরকম বসবেন, এখন যেমনি বসে আছেন, আপনার অন্তর থেকে এই রোগগুলো দূর হবে। এর আর কোনো মেডিসিন নেই, আর কোনো মেডিসিন। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, আর অন্তরের রোগের চিকিৎসা করা ফরজ আইন। কলবের রোগের চিকিৎসা করা কি? ফরজ আইন। এটা কয় নম্বর? পাঁচ নম্বর, ছয় নম্বর, দাওয়াতের কাজে কম বেশি অংশগ্রহণ করতেই হবে। আমি দলিল পেশ করি নাই, রাইট হয়ে গেছে, আমি অনেক আয়াত পেশ করতে পারবো, অনেক হাদিস, বিশেষ করে বিদায় হজে এত তাকিদ দিচ্ছেন আমাদের নবীজি বিদায় হজে। তোমরা যারা আমার কথাগুলো শুনলে, আমার কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও, আমার কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম এই দায়িত্ব পালন করছিল, তাই সিনের থেকে নিয়ে পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত তাদের কবর ছড়াই আছে। সিনের থেকে নিয়ে কোন পর্যন্ত? আটলান্টিক মহাসাগর, আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, সুদান, হাবাসা, লিবিয়া, সব জায়গায় সাহাবায়ে কেরাম কবর আছে। ওই জন্য নবীজি বলে গেছে, আমার কথাগুলো পৌঁছায় দাও। এটা কি সাহাবায়ে কেরামের সাথে খাস না? আমাদের জন্য এই হুকুম, এই হুকুম, আমরাও দুনিয়াবাসীর কাছে দাওয়াত পৌঁছাই দিব, তারাও দুনিয়াবাসীর কাছে দাওয়াত দিবে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। এই ছয়টা বিষয়ে এলেম অর্জন করা ফরজ। কেন ছেলে পেলে আলেম বানাইবেন? এই বিষয়গুলো আমি তো ব্যাখ্যা করতে পারি নাই, আমি তো হেডিং বলেছি, আমি ব্যাখ্যা করতে পারি নাই, হেডিং বলেছি। এই ব্যাখ্যাগুলো আপনাদের ছেলে পেলে আলেম হয়ে আপনাদেরকে বুঝাইবে। ঢাকাতে লোক আনা লাগবে না, এখানে লোক পাই দাও। আমি যে চারটে কথা বলতে চাইছিলাম, হয়েছে? পয়লা কথা কি বলছিলাম, মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে ডাকছে কেন? তাদের দায়িত্ব এই মহল্লার সবাইকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া। তো মাদ্রাসা ছাত্র তো আসেই পড়ে, আপনাদেরকে মাঝে মধ্যে ডাকে, মাঝে মধ্যে ডাকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় কথা কি কইছিলাম, আমরা কেন ঢাকার থেকে আসছি? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিছে, তোমার এলেমের মধ্যে মুসলমান ভাইদের হক আছে, পৌঁছাই দাও। পৌঁছাইতে আসছি আর আপনাদের নেওয়ার দায়িত্ব। তিন নম্বরে কি বলছে, আল্লাহ কোরআনের হিফাজত করবেন, কি নিজে আসে না তিন কেসেমের লোক বাছনি করছেন, ছাত্র শিক্ষক আর যারা মাদ্রাসার সহযোগিতা করে ছেলে দিয়ে অর্থ দিয়ে? হ্যাঁ, ওই তিন নম্বরে এটাও বলছি যে আপনার ছেলে মাদ্রাসায় পড়লে দুনিয়া আখেরাতে কি কি লাভ হবে, বলি নাই? আর চার নম্বরে বলছি এই ছয়টা বিষয়ে এলেম অর্জন করা ফরজ আইন। মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, এই ছয়টায় আল্লাহ কোনো ছাড় দিবেন না, আল্লাহ কোনো ছাড় দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার, সন্ধ্যার থেকে এই পর্যন্ত যা শুনলেন এর উপরে আমল করার তৌফিক দান করেন, এবং পাক্কা ইমানদার হয়ে আমরা আল্লাহর সামনে যাইতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।